wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'd. فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ মাদ্রি চ্যানেলে দর্শক বৃন্দ আপনাদের সামনে মাদ্রি চ্যানেলে একটি নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে সকাল কাটুক মাদ্রি চ্যানেলের সাথে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল প্রতিদিনই আমাদের সকাল হয় প্রতিদিনই আমাদের ভোর হয় তো মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে যে সকাল যাতে আমরা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজগুলো থেকে বেঁচে সওয়াবের কাজ নেকির কাজের মাধ্যমে আমাদের সকালটাকে শুরু করি এজন্যই মাদানী চ্যানেল আপনাদের মাঝে এক নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে আমাদের সাথে মুবাল্লিগ থাকবেন এবং নাথ ইসলাম ভাইও থাকবেন আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল সেই সুবাদে আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাসউদ আত-তারি আমাদের সেটে শিফট নিয়ে এসেছেন এবং নাথ ইসলাম ভাই রমজান ভাইও আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের অনুষ্ঠান তিলাওয়াতে কোরআনের মাধ্যমে প্রারম্ভ করব নাথও থাকবে এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাদানী ফুলও থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আরম্ভ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ما شاء الله আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এখন আমরা আকাইদ ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের একটি ফজিলত সম্পর্কে শ্রবণ করি প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পাঠ করে আল্লাহ আজ্জা ওয়াজাল তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন তো আমাদের উচিত যাতে আমরা সকাল তো হয়েছে তো সকালে আমরা ইবাদত তো করব সাথে সাথে যাতে আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পড়ার মাধ্যমে আমাদের দিনটাকে শুরু করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দরুদ পাকের বরকতে আমার পুরো দিনই আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে অতিবাহিত হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আসুন এই মজলিসকে একবার বরকতময় করার জন্য মহব্বত সহকারে দরুদ পাক পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসুন এখন আমরা নাত খাই ইসলামী ভাই রমজান ভাই থেকে আমরা নাতে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব জি
আমি মদিনায় Oh, সকাল সকাল আমরা আমাদের হুজুরের শিফ হয়েছে আমাদের সেটের মধ্যে মাশাআল্লাহ, ওরা থেকে আমরা মাদানী ফুল নিব। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটি হচ্ছে নামাজ। জি হ্যাঁ, নামাজ দীন ইসলামের স্তম্ভগুলোর মধ্যে প্রধান একটি স্তম্ভ। নামাজ মানুষকে সঠিক পথ দেখিয়ে থাকে, আর নামাজ বান্দাকে অশ্লীল কর্ম থেকে হেফাজত রাখে। বান্দা চাই অন্য কাজ করুক বা না করুক, কিন্তু তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নামাজটাকে ফরজ করা হয়েছে। নামাজ আমি চাই বা না চাই আমাকে পড়তেই হবে, কেননা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যে শান্তি, যে নিরাপত্তা, যে অনুভূতি রেখেছে সেগুলো অন্য কোনো কাজের মধ্যে রাখেননি। আজকে আমরা নামাজের ব্যাপারে মাদিনী ফুল শ্রবণ করব। নামাজ পড়লে কি লাভ রয়েছে, নামাজ না পড়লে কি ক্ষতি রয়েছে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজকে আমরা তার সম্পর্কে শ্রবণ করবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে। তো আসুন আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে প্রথমে কিছু মাদিনী ফুল শ্রবণ করি যে নামাজ এটা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন। জি মাসউদ ভাই,
মাশাআল্লাহ মারহাবা। নামাজের গুরুত্ব আপন জায়গায় তো অপরিসীম।
জি,
এর গুরুত্ব এভাবে আমরা দেখি যে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নামাজের বারংবার কথা বলেছেন।
জি,
যদি এটা হালকা ইবাদত হতো বা আল্লাহর কাছে তেমন পছন্দনীয় না হতো, তাহলে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এর কথা বারংবার ইরশাদ করতেন।
মাশাআল্লাহ,
যেভাবে কোরআনে পাকের প্রথম সূরা আমরা সূরা বাকারার মধ্যে দেখি যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় প্রথম দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন যারা গায়বের উপর, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনা সালাত, এবং তারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নিজে নামাজ আদায় করে এবং পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজের তাগিদ দেয়।
মাশাআল্লাহ,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন রিজিক হিসেবে তা থেকে তারা ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। এগুলা মুমিনের বিশেষ সংজ্ঞা সিফাত আল্লাহ তাআলা পরিচয় এখানে দান করেছেন। প্রথম যেটা, যে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা, যেমন আল্লাহ তাআলা গায়েব আমরা দেখছি না, জান্নাত জাহান্নাম আমরা দেখছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমরা দেখি নাই, শুনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, এগুলোর উপর, যেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা মুমিনের উপর ফরজ, সেগুলোর উপর সে বিশ্বাস স্থাপন করবে। এরপর যেটা প্রথম প্রধান কাজ, ঈমানের পরে যেটা কাজ সেটা হচ্ছে নামাজ। সেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তোহফা হিসেবে দান করেছেন, মেরাজের রাতে দান করেছেন। দেখেন রাব্বুল আলামিন রাহমাতুল আলামিনকে মেরাজের মতো একটা মহান নেয়ামত দান করে, এটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিশেষ মুজিজা।
জি,
অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুজিজা যেগুলো অলৌকিক ক্ষমতা সেগুলো তো আসলে অন্যান্য নবীদের সাথে তুলনাই করা যায় না। তারপরও যা কিছু আল্লাহ তাআলা অফুরন্ত দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, তন্মধ্যে এই মেরাজ আসলে অবিস্মরণীয় একটা মুজিজা। এই রাতে, বিশেষ রাতে, বিশেষ সম্মানের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ডেকে যে মহান নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেটা হচ্ছে নামাজ। কোরআন পাকের মধ্যে তো অনেক জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যেমন হাফিজু আলা সালাওয়াত, যে তোমরা প্রত্যেক নামাজের ব্যাপারে, নামাজ যতগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সংরক্ষণকারী হও, এগুলোকে হেফাজত করো। বিশেষ করে সালাওয়াতের ওস্তা, যে মধ্যম যেটা নামাজ, বুজুর্গানের দিন কেউ এটাকে আসরের নামাজ বলেছেন, কেউ জোহরের নামাজ বলেছেন, এক একজন এক এক নামাজ বলেছেন। তো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আমাদেরকে সংরক্ষণকারী, হেফাজত করে, অর্থাৎ এটা সিস্টেম মতো আদায়কারী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কিন্তু আজকে মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, যারাই আমরা দেখছি নামাজের বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, প্রথমে আমরা চিন্তা করি আমরা কি নামাজ পড়েছি কিনা। সকাল কাটুক মাদিনা চ্যানেলের সাথে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা দেখতে থাকবো ইবাদতের প্রতি আমাদের উৎসাহ বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়ার মধ্য থেকে কিছু জিনিসকে পছন্দ করেছেন। আসলে লিয়াকত ভাই, দুনিয়ার কোন নিয়ামত আল্লাহ তাআলার দরবারে মশার মাছির দানা বরাবর কোনো কি রাখে না, গুরুত্ব রাখে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মহব্বত করে এই দুনিয়া থেকে তিনটা জিনিসকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে নারী জাতি, যারা সালেহা নেককার সতী নারী যারা রয়েছেন, যারা ইবাদত গুজার আল্লাহ ওয়ালা মেয়ে রয়েছেন, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেছেন, অর্থাৎ তাদের তারিফ করা হয়েছে। দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুগন্ধিকে পছন্দ করেছেন, তৃতীয়ত নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেছেন। তো যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেছেন, যেটার ব্যাপারে কোরআনে পাকের পাতায় পাতায় আমরা আলোচনা দেখতে পাই, হাদিসে পাকের মধ্যে এমন কোন হাদিসে পাক আপনি দেখবেন না, হাদিসে পাকের গ্রন্থ দেখবেন না যেটাতে নামাজের অধ্যায় নাই। তো এটাকে অস্বীকার করার বা এটাকে বর্জন করার, এড়িয়ে চলার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আল্লাহ তাআলার বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মত হিসেবে যদি আমরা নিজেকে উপস্থাপন করতে যাই, তো অবশ্যই নামাজ আমাকে আদায় করতে হবে, মাহাব্বত করতে হবে। আর এটাকে অবহেলা এভাবে কাটিয়ে দেওয়া যাবে না যে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আমার অনেক ব্যস্ততা রয়েছে, আসলে মা বাবা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, ব্যবসা রয়েছে, আমার চাকরি রয়েছে ইত্যাদি, আল্লাহ তাআলা তো হালাল রিজিক উপার্জন করতে বলেছেন, এটার পরে না আমি নামাজ পড়বো না। কিন্তু দেখেন আমরা দুনিয়াতে মা বাবার ডিউটি পালন করছি, এটা বান্দার ডিউটি পালন করছি, সন্তান ইত্যাদি লালন পালন করছি, এটাও বান্দার ডিউটি পালন করছি, এটা জৈবিক চাহিদা বা আমাদের দুনিয়াবি একটা নিয়ম কানুনের তাগিতে আল্লাহ তাআলার হুকুমে আমরা করছি। তো আল্লাহ তাআলা যেটার ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন যে নামাজকে কেউ যদি সরাসরি অস্বীকার করে ইসলামী শরীয়ত মতে, সে কাফির হয়ে যাবে, অর্থাৎ সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, অমুসলিমের কাতারের মধ্যে সে শরিক হয়ে যাবে। তো আমরা নামাজকে অস্বীকার করতে পারি না, সাথে সাথে নামাজকে অবশ্যই আদায় করতে হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে নামাজ আদায় তো করি আমরা, কিন্তু কিভাবে আদায় করছি এবং কিভাবে আদায় করা যায়।
মাশাআল্লাহ। আচ্ছা মাসুদ ভাই, এখানে এটাও একটা কথা যে যে আপনি বলছেন যে আমরা অনেকে এটা চিন্তা করি যে আমরা মা বাবার ডিউটি পালন করব, আমরা হালাল রিজিক উপার্জন করব বা রিজিকের সন্ধানে বের হব, তো আমাদের টাইম কোথায় এবং আমরা নামাজ কখন পড়বো, আমাদের তো টাইমই বের হচ্ছে না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওনার শিক্ষার উপর যারা আপনার অনুসরণ করেছেন, যেমন সাহাবায়ে কেরাম আলিহি মুরিদওয়ানগণ রয়েছেন, পূর্ববর্তী বুজুর্গানের দীনগণ রয়েছে, আচ্ছা এখনো তো অনেক নেককার বান্দারা রয়েছেন যে তারা নামাজও আদায় করে, সাথে সাথে ওনাদের দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে সেগুলো মেটাতে ওনারা ব্যস্ত রয়েছে। তো এটা ওদের ক্ষেত্রে কেন হয় না, যে আমরা যে চিন্তা করতেছি যে আমরা আমাদের ব্যস্ত সময় কাটছে, যার কারণে আপনি নামাজকে আদায় করতে পারছেন বা নামাজ তরক করতে হচ্ছে। তো অন্যান্য যারা আল্লাহ তাআলার নেককার বান্দারা রয়েছে, যারা নামাজ আদায় করছে, সাথে সাথে ওনাদের দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে সেগুলো মেটাতে সক্ষম হচ্ছে, তো এই ব্যাপারে আপনার কি অভিমত?
আসলে বুজুর্গানের দিন একটা প্ল্যানিং করেছেন এবং নিয়ত করেছেন, এটার উপর তিনি আমল করবেন। যখন লিয়াকত ভাই আপনি একটা প্ল্যানিং করেন যে কালকে আমার এই কাজগুলো রয়েছে, অবশ্যই এটা করার জন্য আপনার ভিতর থেকে একটা স্পিরিট আসবে, এটা আমাকে অবশ্যই করতে হবে, তখন এটা করার ক্ষেত্রে আপনার অনেক সহায়ক উপকরণ রেডি হয়ে যায়। তো প্রথমত হচ্ছে নিজেকে আমি রেডি করতে হবে। দেখি আমরা দুনিয়ার কল্যাণে এবং মা বাবা স্ত্রী পুত্র বা ব্যবসা সবকিছুর জন্য আমরা দৌড়াই, কেন দৌড়াই? কল্যাণ কামনা করি, কল্যাণ চাই, লাভ চাই, আমার দুনিয়ার মধ্যে আমার সম্মান এই সেই সবকিছু হয়ে যাক। কিন্তু আসল কল্যাণ কোথায় রয়েছে? যখন আমরা মুয়াজ্জিনের আজান শুনি, তখন মুয়াজ্জিন আমাদেরকে বলে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকছে যে মসজিদে আসেন তো কল্যাণ সবকিছু হবে। আপনি রোগীর শেফার জন্য আপনি অনেক জায়গায় যাচ্ছেন, মেডিকেলে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, সময় ব্যয় হচ্ছে, নামাজ পড়ছেন না, কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার দরবারে এসে দোয়া তো করেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তো শিফা আসবে।
কারণ বলা হচ্ছে যে নামাজের মধ্যে শিফা রয়েছে
বরাবর। আপনি যখন আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুপোর্ট করে দিবেন, আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আপনার দিকে ধেয়ে আসবে। তো আসলে নিজেকে রেডি করতে হবে বুজুর্গানের দিন, এমনকি দুনিয়ার মধ্যেও ইবাদত করেছেন, আল্লাহ তাআলার দরবারে আছেন, আল্লাহ যদি খবরের মধ্যে কাউকে যদি নামাজ পড়ার ইজাজত দাও তুমি দিয়ে থাকো, এরকম আমাকেও দান করো, এরকম অনেক বুজুর্গ রয়েছেন যারা খবরের মধ্যে নামাজ রত ছিলেন। এবং বুজুর্গানের দিন বিশেষ করে আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম কবরের মধ্যে নামাজ পড়েন, ইনারা ইবাদত করেন, তাদেরকে রিজিক দেয়া হয়, আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে রিজিক দান করেন, তারা ওখানের মধ্যে হায়াতের মধ্যে রয়েছেন, জীবিত রয়েছেন, তা আমরা দেখছি না।
তোমাদের জেনে দর্শক বৃন্দ, আসলে নামাজ এটার ইম্পর্টেন্স, এটার গুরুত্ব যদি আমি বুঝি বা আপনারা বুঝেন, তাহলেই আমরা এই নামাজকে আদায় করতে সক্ষম হব। কেননা আমি যখন চিন্তা করব যে দুনিয়াতে আমার প্রয়োজনীয় জিনিস কোনটি, সেই প্রয়োজনীয় জিনিসটা হাসিল করতে, অর্জন করতে আমার যতই কষ্ট হোক আমি কিন্তু সেটাকে হাসিল করেই ছাড়ি বা অর্জন করি, চেষ্টা করি, আমি যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করি। কিন্তু এই আল্লাহ তাআলার হক নামাজ, এটার যে গুরুত্ব, এটার যে নিয়ামত, এটার যে প্রতিদান আমাকে আপনাকে কবরে এবং হাসরে কিয়ামতের দিন দেওয়া হবে, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যে আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এটার গুরুত্ব যদি আমি বুঝে যাই, যেদিন আমার বুঝে চলে আসবে সেদিনই আমি ইনশাআল্লাহ আজ্জাবাজেল এই নামাজকে কদর করা শিখে যাব। যেমন মানে যে স্ক্রিনের সামনে এখন অনেকে বসে আছেন, তো অনেকজনকে আমি এটা প্রশ্ন করতে চাই যে আমি দুনিয়াবি কাজের জন্য তো কিছুক্ষণ পর আমি বের হয়ে যাব, আমার রিজিক সন্ধানের জন্য আমি কিছুক্ষণ পর বের হয়ে যাব, কিন্তু ফজরের নামাজ এটা যে পড়তে হবে সেটা আমি কি দৈনন্দিন শিডিউলের মধ্যে রেখেছি, বা আমি যখন রাতে ঘুমাচ্ছি তখন আমার অন্তরে কি এটা ছিল যে আমাকে ফজর নামাজের জন্য উঠতেই হবে? কেননা আমি এখন মুসলমান হিসেবে আমার ঈমান এতই দুর্বল হয়ে গিয়েছে যে নামাজ তরক করলে, নামাজ ছেড়ে দিলে, যে কবরের মধ্যে এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য শাস্তি অবধারিত রেখেছেন তা আমি ভুলে গিয়েছি, যার ফলে আমার আপনার থেকে নামাজ জিনিসটা চলে যাচ্ছে, এবং নামাজের যে জজবা, নামাজের যে অনুভূতি, নামাজের যে অনুপ্রেরণা, সেটা আমাদের থেকে ছুটে যাচ্ছে। তোমাদের চ্যানেলে দর্শক বৃন্দ, নামাজ আল্লাহ ওয়াহদাহু লা শারীক আমাদের জন্য ফরজ করেছেন, এবং আল্লাহ তাআলা ওনার বান্দাদের উপর সবসময় রহমত অবতীর্ণ করতে থাকেন। এবং যারা যে সকল ব্যক্তি নামাজ আদায় করে, বলা হচ্ছে সে এমন পাক হয়ে যায় যেমন সে দৈনন্দিন পাঁচবার গোসল করার ফলে পাক হয়ে যায়। অর্থাৎ আমরা যদি দৈনিক গোসল করি, বা কেউ কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কখনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি যে ব্যক্তি, যে মুসলমান, যে মুমিন বান্দা দৈনিক পাঁচবার ইবাদত করবে, আল্লাহ তাআলার ফরজ নামাজ আদায় করবে, তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে যেমন ভাবে গাছ থেকে পাতা ঝরে যাবে। তো এই নামাজের গুরুত্ব আমরা বুঝি, কেননা নামাজ আল্লাহ তাআলা পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভে এজন্যই রেখেছে যে নামাজ আল্লাহ তাআলা অনেক পছন্দরই।
আসলে ঠিকই বলেছেন, যদি আমরা এটার উপকারিতার দিকে নজর রাখি তাহলে এটা করাটা আসান হয়ে যায়। যেমন আমি ক্লাসের মধ্যে ফাস্ট হলে যে একটা আনন্দ আমি পাবো, সবাই আমাকে বাহবা দিবে এবং পুরো এক বছর আমার ক্লাসের মধ্যে যে একটা নেতৃত্ব প্রভাব বিরাজ করবে সেটা যখন আমি ফিল করি না, তখন আমার এক অর্থাৎ ফার্স্ট পজিশনে আসার জন্য আমার দিল চায়, ঠিক আছে, আমি ভালো করে পড়ালেখা করি। তো আমার আল্লাহ তাআলা, আমি যদি ইবাদত করে আমার মাওলাকে রাজি করি, আমি ঠিক মতো ইবাদত করতে পারি, তো আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে আমার জন্য যে সম্মান রেখেছেন, কবরের মধ্যে যে শান্তি রেখেছেন, আখিরাতে যে জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তির যে একটা বিধান আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে রেখেছেন, এটার প্রতি যদি আমি নজর রাখি না, তো এটার লোভে আমার ইবাদত করা আসান হবে। কেউ তো জান্নাতের লোভে ইবাদত করে, এটা এক প্রকারের মুমিন, আবার কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, এটা আরেক ক্লাসের মুমিন। আরেকটা হচ্ছে না জান্নাতের লোভে না জাহান্নামের ভয়ে, শুধু আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার মহব্বত, যে আল্লাহ তুমি আমাকে দয়া করে মহব্বত করে আমাকে সৃষ্টি করেছো, বাস আমার আমার উচিত হচ্ছে তোমারই গোলামি করা, তোমারই বন্দেগী করা, বাস সে এটার শুকরিয়া শুধু ইবাদত ইবাদত করতে থাকে। আমাদের বুজুর্গানের দিন দেখেন, বড় ব্যবসায়ীও ছিলেন, দেখতে ধনীও ছিলেন, সন্তান সন্তান আমাদের যে কম ছিল না, স্ত্রী দেখতে গেলে একজনের জায়গায় দুই তিনজন ছিলেন, এমনকি ছিলেন অনেক কিছুর দায়িত্ব ছিলেন, পড়াতেন, কিন্তু এরপরও দেখা যাচ্ছে প্রতি রাতে এমন এমন বুজুর্গ আছেন যারা 1000 রাকাত নফল নামাজ পড়ান, এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বেলায় দেখা গেছে উনি প্রতি রাতে এমন এমন রাত রয়েছে যে দুরাকাত নামাজ পড়তেন, তো দুরাকাতের মধ্যে পুরো কোরআনে পাক খতম করে দিতেন, পুরো কোরআনে পাক তারা তাদের জীবনে মুখস্থ ইয়াদ করেছেন এবং প্রতি রাতে এটা তিলাওয়াত করতেন। এবং দেখা গেছে খানে কাবার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, অন্য পায়ে দাঁড়িয়ে 15 পারা নামাজ আদায় করেছেন। এমনও দেখা গেছে কখনো রাতে সূরা বাকারা দিয়ে শুরু করেছেন, এক রাতেই অর্থাৎ এক রাকাতের মধ্যে পুরো কোরআনে পাক খতম, ওদিকে ফজরের আজান হয়ে যাচ্ছে, তো বাকি দ্বিতীয় রাকাতের মধ্যে কোন রকম ছোট সূরা দিয়ে নামাজ শেষ করেছেন। তো তারা সারা রাত ইবাদত করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করা তাদের জন্য আসান ছিল। এমনকি দেখেন লিয়াকত ভাই, আজকে যেগুলা কিতাব আমরা পাই, ফিকা শাস্ত্র পাই, হাদিসের শাস্ত্র পাই, সবকিছু তারা অনেক কষ্ট করে এগুলা লিখে আমাদের জন্য রেখে গেছেন, তারা পড়াতেন, কিতাব লিখতেন এবং এগুলা নিজের অর্থ দিয়ে পাবলিশ করতেন, এগুলার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতেন, সংসারও করেছেন, ব্যবসাও করেছেন, দুনিয়াতেও তাদের প্রসিদ্ধি হয়েছে, আখিরাতের মধ্যে তারা স্থায়ী সফলতা ইনকাম করে নিয়েছে।
মাশাআল্লাহ। চ্যানেলে দর্শক বৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কিছু সেগমেন্ট রেখেছি আপনাদের জন্য, শিক্ষণীয় কিছু সেগমেন্ট রেখেছি। তো যদি এনসিআর থেকে কনফার্মেশন চলে আসে যে যদি আমাদের সেগমেন্ট গুলো যদি রেডি থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের সেগমেন্ট গুলো আমাদের অনুষ্ঠানে সামিল করবো। তোমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, এই নামাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, নামাজের ব্যাপারে প্রতিনিয়তই হয়তো আপনারা আলোচনা শুনে থাকেন, কিন্তু এই ব্যাপারে আপনার আমার মনে অন্তরের মধ্যে জাগ্রত হয় না কেন, আমার মধ্যে নামাজের ব্যাপারে উৎসাহ জাগ্রত হয় না কেন, কেননা আমি আপনি যে সংস্পর্শে থাকি, যারা বেনামাজি এরা যে সংস্পর্শে থাকি, ওরাও দেখা যায় যে অনেক সময় বেনামাজি থাকে, যার কারণে আমি আপনি নামাজের দিকে ধাবিত হতে পারি না। এখন কেউ যদি নামাজি বান্দাদের সংস্পর্শে থাকে, তাহলে বেনামাজি নামাজ পড়ুক বা না পড়ুক, তার সংস্পর্শ যে থাকে, সে নামাজ পড়তে যখন যায় তখন তার মনের মধ্যে একটা লজ্জাবোধ সৃষ্টি হয়, যাই হোক লজ্জাবোধ হোক বা আল্লাহ তাআলার ভয় চলে আসুক বা যে কোনো হোক, ওর মনের মধ্যে একটা খটকা লাগে যে ও নামাজ পড়তে যাচ্ছে আমি যাচ্ছি না, বা লজ্জার কারণে হলো সে কি নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দিকে গমন করে, আল্লাহ তাআলার দরবারের দিকে যায়, মসজিদ শরীফে যায়। তো এই জন্য আমাদের উচিত যে নেক লোকদের সংস্পর্শ গ্রহণ করা, কেননা নেক লোকদের সংস্পর্শের কারণে আপনি শুধু নামাজি হবেন না, অনেক নেকির কাজেও আপনি উৎসাহিত পাবেন। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন।
মাশাআল্লাহ, আমরা আমাদের ব্যক্তি জীবনে দেখি যে আমার সন্তানকে যখন আমি একটা ভালো সোসাইটিতে মানুষ করতে চাই, তো তাকে ভালো একটা পরিবেশ দেই, আমি ভালো স্কুলে পড়াই বা ভালো প্রতিষ্ঠানের মধ্যে আমি তাকে দেই, যে আমার ছেলে মিশতে 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 সে একটা দুনিয়ার মধ্যে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হবে। তো আমি আমার অবস্থানকে যেমন ভালো একটা সোসাইটির সাথে তাল মিলিয়ে বড় করার চেষ্টা করি, আমার সন্তানদেরকে বড় করার চেষ্টা করি। কেউ যদি বিজনেসম্যান হতে যায় লিয়াকত ভাই, তখন সে ভালো বিজনেসম্যানের আন্ডারে হয়তো চাকরি করে বা তাদের সঙ্গ লাভ করে। তো এভাবে কেউ যে রাইটার হতে চায়, রাইটারের সঙ্গ লাভ করে, তখন আস্তে আস্তে সে বড় লেখক হতে পারে। তো যে যেটা হতে চায় বা মা বাবা সন্তানকে যেটা বানাতে চায়, তখন তাদের সঙ্গ লাভ করে বা তাদের সঙ্গে বাচ্চাকে দিয়ে দেয় ওই পরিবেশের মধ্যে। তো আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দীন শরীয়ত মতো আমি যদি চলতে চাই, তাহলে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেছেন, ওই পথে চলেছেন আছেন, তাদের সঙ্গ নিতে হবে। আর ওই অনুভূতিটা আমাদের ভেতরে জাগে না কেন? আসলে হাদিসে বাগের মধ্যে আছে, মানুষ যখন একটা গুনাহ করে না, তখন তার অন্তরের মধ্যে একটা কলবের মধ্যে একটা ছোট কালো দাগ পড়ে যায়। এখন এটা যদি আপনি মোছার ব্যবস্থা করেন, অর্থাৎ একটা ন্যাক আমল করেন বা ভালো ন্যাক আমল করেন, এটা আস্তে আস্তে রাবার হিসেবে কাজ করে, এটা ইরেজার হিসেবে এটা মুছে দেয়। এরপর আপনি যদি ন্যাক আমল করেন, আস্তে 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 ওটা পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়। এখন আপনি ন্যাক আমল করছেন না, আপনি খারাপ আমল করে যাচ্ছেন, তখন কালোর উপর কালো, কালোর উপর কালো দাগ পড়তে পড়তে পুরো আপনার কলবটা হৃদয়টা আচ্ছন্ন করে ফেলে, এটাকে গ্রাস করে ফেলে। তখন আপনি যখন ভালো কিছু ওখানে দেন, ওটা আর প্রতিষেধক হিসেবে কাজ করে না, খুব কষ্টকর হয়। কোনো আল্লাহওয়ালার সোহবতে যদি চলে যান, তার কাছে এমন মোচন ক্ষমতা রয়েছে, সে দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, অর্থাৎ একে দীক্ষা দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আস্তে 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 ওটা চোখের পানির দ্বারা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটা খুব রেয়ার হয়ে থাকে। তাই আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করলে আমাদের দিলের মধ্যে যেটা কালিমা পড়ে গেছে, কালো দালি দাগ, এটা আস্তে 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 মুছতে থাকে। কিন্তু আমরা যেই সঙ্গে বড় হচ্ছি, নিজেকে আমরা ধরে রেখেছি যেই সঙ্গে, সেটা আমাকে হয়তো নেকির প্রতি উৎসাহিত করছে না, বেনামাজিদের সাথে উঠা বসা করছি এবং বেনামাজিদের সাথে খাচ্ছি এক প্রকার, যাদের হালাল হারামের অনেক সময় জ্ঞান থাকে না, কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গারই কথা বলি, জামিয়াতুল মদিনায় গিয়েছিলাম, তো বললেন চলেন 5 মিনিটের রাস্তা একটু ঘুরে আসি, একটা নতুন প্রজেক্ট হচ্ছে দেশীয় একটু দেখি। তো পাশ দিয়ে ঘুরে আসছিলাম, দেখি রিয়াকত ভাই খুব আফসোস লাগলো, এখানে মুসলমান বসতি, ওখানের মধ্যে আপনার যে কাঁকড়া রয়েছে, কাঁকড়া
জি,
কাঁকড়াকে খুব ফ্রাই করে জনসম্মুখে উপস্থাপন করা হচ্ছে, চিংড়ির সাথে কাঁকড়া এবং বিভিন্ন ধরনের খানাকে আইটেমসকে সামনে রাখা হয়েছে। যে একজন মুসলমান যার এটা জানাটা তার উপর ফরজ, যে কোন খানাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাওয়াটা হালাল রাখা হয়েছে, কোনগুলো হারাম, যে কাঁকড়া স্পষ্ট হারাম খাওয়া। তো এটাকে আমরা অনেক সময় চিংড়ি মাছের সাথে তুলনা করে অনেকে এটা ভালো করে নাস্তার সাথে উপস্থাপন করছে আর খেয়ে ফেলছি। তো এটা আমাদের জানা দরকার, কিন্তু আসলে আমরা জানতে চাই না এবং জানার জন্য কোনো আগ্রহ আমাদের কাছে ওই পরিবেশ আমাদেরকে দিচ্ছে না। তাই মুসলমানরা বসে বসে নওজোয়ান ওখানে খাচ্ছে। তাই আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, বিধানও দিয়েছেন, তো আল্লাহ তাআলার বিধান কি এটা জানাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
মাশাআল্লাহ। আমাদের জেলা দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্ট রেডি হয়ে গিয়েছে, তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টে যেটা রেখেছি সেটা হচ্ছে সুন্নাত ও আদব। ইনশাআল্লাহ এই সেগমেন্টের মাধ্যমে আমরা প্রতিদিনই একটি একটি সুন্নাত সম্পর্কে জানবো, শিখবো এবং এর উপর আমল করার নিয়ত করবো। জি, সুন্নাত ও আদব প্যাকেজটি চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালাম দেয়ার সুন্নাত ও আদব।
সুন্নতেরি হো সন্তোষ হাবিবি খোদাদান করো, সুন্নতেরি হো সন্তোষ হাবিবি খোদাদান করো,
সালামেরও কিছু সুন্নাত এবং আদব রয়েছে। যখনই কোনো মুসলমানের সাথে দেখা হবে তখন সালাম করা সুন্নাত। দিনে যতবারই দেখা হবে, এক রুম থেকে অন্য রুমে আসার সময় বা দিনে যখনই কোনো মুসলমানের সাথে দেখা হবে তখনই সালাম দেওয়া সওয়াবের কাজ। আগে সালাম প্রদান করা সুন্নাতে মোবারকা। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে আল্লাহ তাআলার নিকটবর্তী এবং প্রিয় হয়ে থাকে। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত হয়ে থাকে। সালাম প্রদানকারী ব্যক্তির উপর 90টি রহমত এবং সালামের উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। আসসালামু আলাইকুম বললে 10টি নেকি অর্জিত হয় এবং আসসালামু আলাইকুমের সাথে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে 20টি নেকি অর্জন হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর সাথে ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলে 30টি নেকি অর্জিত হয়। যে ব্যক্তিকে সালাম দেয়া হয় উনি সালামের উত্তর প্রদানকালে এভাবে বলবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের উত্তর এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব যাতে সালাম প্রদানকারী ব্যক্তি শুনে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের এই সুন্নাত ও আদবগুলোর উপর খেয়াল রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, মানে যারা দর্শকবৃন্দ আপনারা এই সেগমেন্টে দেখতে পারলেন যে সালাম করার কি সুন্নাত ও আদব রয়েছে, তা ইনশাআল্লাহ আমরা দেখেছি। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করিনি যে ইনশাআল্লাহ আমরা এর উপর ভরপুর আমল করার চেষ্টা করবো, কেননা সুন্নাতের উপর বরকত রয়েছে। সুন্নাত আদায়ের মাধ্যমে আপনার ইবাদত হবে, নেকিও হবে, এবং সাথে সাথে যদি আপনি কিছু ভালো ভালো নিয়ত করে নিন যে সুন্নাত গুলো আদায় করার পূর্বে আপনি যদি ভালো ভালো কিছু নিয়ত করে নিন, তাহলে অবশ্যই আপনার সুন্নাতের উপর আমল করাটা সবাবের মধ্যে পরিগণিত হবে। মাসুদ ভাই, নামাজ আমরা তো এতক্ষণ শুনলাম যে নামাজ কেন পড়তে হবে বা নামাজই কেন নামাজ অনেকে কেন পড়ে না সংস্পর্শ খারাপ সংস্পর্শের কারণে। অনেকে দেখা যায় যে নামাজই যারা রয়েছে এরা নামাজ পড়ার পরেও গুনাহের মধ্যে লিপ্ত হয়। এই ব্যাপারে যদি আমরা কিছু মাদানী ফুলশ্রবণ করি, অর্থাৎ নামাজই বান্দা নামাজ তো পড়ে কিন্তু আবার দেখা যায় সে ফিল্ম ড্রামা বলেন বা মিথ্যা বলেন, গীবত বলেন, চুগলখুরি বলেন বা মুসলমানের মনে কষ্ট দেয়া বলেন, এগুলোর মধ্যেও লিপ্ত থাকে। তো এগুলো কেন হয়ে থাকে?
আসলে ছোট একটা ঘটনা মনে পড়ে গেল, কোন কূপের মধ্যে বিড়াল বা ইঁদুর জাতীয় কিছু পড়েছিল। এখন কূপের পানি পুরো দুর্গন্ধ হয়ে গেছে। এখন মোলা সাহেবের কাছে আসছেন যে কূপের পানি কিভাবে পবিত্র করা যায় এবং দুর্গন্ধ মুক্ত করা যায়। তো বললেন এত বালতি পানি ফেলে দাও এবং নতুন এত বালতি পানি বাইরে থেকে তুমি ওখানে দাও। এখন পানি ফেললো এবং পানি দিল, দুর্গন্ধ আরো বাড়ছে। তখন বললেন আরো এত বালতি পানি ফেলে দাও এবং এত বালতি পানি ভিতরে ঢালো। অনেকবার করলো, দুর্গন্ধ বাড়ছে, কেন বাড়ছে? শেষ জিজ্ঞেস করলেন ওই মোলা সাহেব বা ওই সাহেব জিজ্ঞেস করলেন, আচ্ছা ওখানে যে জন্তুটা পড়ে মারা গেছে ওইটা কি তুমি ফেলেছ? সেটা তো ফেলি নাই। তখন আসল সমস্যা হচ্ছে ওখানে যে যেই কারণে আমরা ইবাদতের জজবা হারিয়ে ফেলছি,
জি
ইবাদত করা আমাদের জন্য আসান হচ্ছে না এবং গুনাহ থেকে মুক্ত হওয়া আমাদের জন্য সম্ভবপর হচ্ছে না এক প্রকার। তো ওইটা যে আমি আগে প্রথমে ফাইন্ড আউট করি যে কোন কারণে আমি ইবাদতের জজবা পাচ্ছি না অথবা গুনাহের এই পরিবেশটা ছাড়তে পারছি না, ওটা আগে শনাক্ত করা দরকার। প্রথমে আপনাকে ডাক্তার ট্রিটমেন্ট প্রথমে করেন না, প্রথমে আপনার শারীরিক অবস্থা দেখেন, পর্যবেক্ষণ করেন, টেস্ট ইত্যাদি করান, আপনার রোগ কোথায় এটা শনাক্ত করে তারপর আপনাকে ট্রিটমেন্ট করেন। আর শনাক্ত ছাড়া যদি ডাক্তার বাস, জ্বর তো অনেক রকমের জ্বর আছে, শরীরের তাপমাত্রা বাড়লো, জ্বরের কুইনিন দিয়ে দিল, তো কেমনে হবে? তখন জ্বর তো সারবে কিন্তু কুইনিন কে সারাবে? তখন এমন অবস্থা হয়ে যাবে। তাই প্রথমে এটা চেষ্টা আমাদের শনাক্ত করা দরকার, কি কারণে আমি ইবাদতের জজব পাচ্ছি না বা আমি গুনাহ থেকে মুক্ত হতে পারছি না। ওটা যখন আমি আমার ওখান থেকে যখন বের করে দিব না অথবা আমি নিজে ওই পরিবেশ থেকে যখন বেরিয়ে যাব না, তখন ইনশাআল্লাহ ইবাদতটা আমাদের জন্য আসান হবে।
মাশাআল্লাহ, আসলে ইবাদত করার মধ্যে যে স্বাদ রয়েছে এটা সেই সকল লোকই বুঝতে পারে, সেই সকল লোকই জানে যে যারা ইবাদত করে সাথে সাথে আল্লাহ তাআলার অন্যান্য নাফরমানি গুলো থেকেও বাঁচে। কেননা আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে বান্দার রিজিককে প্রশস্ত করে, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করে, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে মানুষের দুশ্চিন্তাকে দূর করে দেয়, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে বান্দার যে নেক ইচ্ছা আছে তা পূরণ করে দেয়। এখন দেখা যায় অনেক নামাজিদের এটা শিকায়ত থাকে, অভিযোগ থাকে যে নামাজ পড়ি কিন্তু অভাব যাচ্ছে না, নামাজ পড়ি কিন্তু আমার দুশ্চিন্তা যাচ্ছে না, নামাজ পড়ি কিন্তু আমার রিজিকের প্রশস্ততা হচ্ছে না। আসলে মাসউদ হুজুর যেটা বলেছেন যে নামাজ পড়লে শুধু হবে না, নামাজ পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলার যে অপর নাফরমানিগুলো রয়েছে সেগুলো থেকেও বাঁচতে হবে। অর্থাৎ নামাজের পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলার বাকি হুকুম আহকাম এগুলোর উপর আমল করতে হবে, সাথে সাথে যেমন মিথ্যা রয়েছে, গীবত রয়েছে, যেগুলো আমরা সচরাচর করে থাকি, আমরা যদি নিজেকে জাস্টিফাই করি তাহলে আপনি সকালে চোখ খোলার পর থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত আপনি একটু চিন্তা করবেন যে আজকে পুরা দিন আমি নামাজ তো পড়েছি কিন্তু সাথে সাথে আরো কি করেছি। এজন্যই শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রিজভী জিয়াই দামাত বরকাতুল কুদসিয়া একটি সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে মাদানী ইনআমাত। এই মাদানী ইনআমাতের মাধ্যমে আপনি চাইলে নিজেকে সংশোধন করতে পারবেন, শুধু সংশোধন না, নামাজ তো পড়তে পারবেন, বরং আপনারা চাইলে এই মাদানী ইনআমাতের উপর আমল করার মাধ্যমে দৈনিক আপনি কি কাজ করছেন, দৈনিক আপনি কোন কোন নেক আমল করছেন, কোন কোন গুনাহ থেকে বেঁচেছেন, এগুলোর উপর আপনি যখন শিখবেন, যখন এগুলো আপনি জানবেন, যখন আপনি এগুলো টিক করবেন, পূরণ করবেন, তখনই আপনার মধ্যে ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে অনুভূতি, মজা, এটা আপনার নসিব হবে। কেননা ইবাদত তো করি কিন্তু ইবাদত করার পরেও আমাদের যে দেখা যায় ইবাদতের যে ফাওয়াইদ, যে লাভ, যেগুলো আমরা শুনি এগুলো আমাদের অর্জন হয় না। সো দেখা যায় এই সকল কারণে, গুনাহের কারণে, বাকি গুনাহের কারণে আমার আপনার ইবাদতের মজা নসিব হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের সেই স্বাদ পাওয়ার, সেই স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচারও তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আজেবাজে আমরা পরবর্তী সেগমেন্ট গুলো নিব, এর মধ্যে আমরা চলুন একটি কালামে পাক আমাদের নাফখা ইসলামী ভাই থেকে শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
প্রিয় দিদার গোরে যাও যাও কে যম দাদে যাও Oh.
দরবারে আরজি জানাই, রোনাজারি করি, আমরা যদি দোয়া করতে থাকি, ইনশাল্লাহ আমাদেরও একদিন যাওয়া হবে মদিনায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, সময় হয়েছে আরেকটি সেগমেন্ট নেয়ার, দেখার। ইনশাল্লাহ আমরা যে সেগমেন্টটি নিব সেটি হচ্ছে সমস্যা এবং তার বজিফা। এখানে একটি সমস্যা দেখানো হবে, সমস্যার কথা বলা হবে এবং তার বজিফা জানিয়ে দেওয়া হবে। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা যারা মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে আছেন, হয়তোবা আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এটা নোট ডাউন করে রাখবেন, আর যদি আপনাদের কারো এই সমস্যা না থাকে তাহলে তাও নোট ডাউন করে রাখবেন। যদি আপনার পরিবার পরিজনদের কারো এটার প্রয়োজন হয় বা কোনো আত্মীয় স্বজনের এই ওয়াজিফা প্রয়োজন হয়, আপনি এই ওয়াজিফা প্রদান করে অসংখ্য সওয়াবের ভাগীদার হতে পারবেন। আসুন আমরা আমাদের সেগমেন্টটি দেখে নিই, যে সমস্যা ও তার ওয়াজিফা। জি, সেগমেন্টটি চালিয়ে দিন।
আমি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়ি থেকে বলছি। আমার পায়ে একজিমার জন্য কি রোহানি চিকিৎসা?
একজিমার জন্য রোহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনাকে সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা শিফা নসিব করুক। ইনশাআল্লাহ তাআলা এই একজিমার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
পায় একজিমা এর রুহানি চিকিৎসা। ইয়া রাকিবু, ইয়া রাকিবু, ইয়া রাকিবু তিনবার, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে ইনশাআল্লাহ ফুক দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তার বরকতে এই সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইয়া রাকিবু তিনবার পাঠ করে যেখানে একজিমা হয়েছে ওখানে ফুক দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ভালো হবে আশা করি। এরপর আমল করতে থাকুন, পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করে নিন, এর উসিলাতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ
তাআলা। মাশাআল্লাহ, আমাদের এই জায়গায় দর্শক বৃন্দ, আপনারা দেখেছেন আমাদের সেগমেন্ট, এখানে সমস্যা বলা হয়েছে এবং এর জন্য রুহানি চিকিৎসাও দেয়া হয়েছে। তো আপনারা যখনই আমাদের এই সেগমেন্টটি দেখবেন অবশ্যই নোট ডাউন করে রাখবেন যে ওয়াজিফাগুলো দেওয়া হবে, এগুলো আমাদের ইনশাআল্লাহ দৈনন্দিন জীবনে কাজে দিবে। কেননা অনেক সময় দেখা যায় মাসুদ ভাই, যে ডাক্তারি চিকিৎসা থেকেও আল্লাহ তাআলার যে নাম রয়েছে, মুবারক নাম, এগুলোর মাধ্যমে, এগুলো জপার মাধ্যমে, এগুলোর উপর আমল করার মাধ্যমে অনেক সময় শিফা হয়ে যায়। তো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা যদি এই ওয়াজিফাগুলোর উপর আমল করি আল্লাহ চাইতো আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমরা আলোচনা করছিলাম নামাজ নিয়ে, এতক্ষণ তো আমরা নামাজের অনেক ফাওয়াইদ, অনেক গুরুত্ব সম্পর্কে শুনলাম, অনেক বেনিফিট সম্পর্কে জানলাম, আরো কিছু বেনিফিট এগুলো রয়েছে মাসুদ ভাই, যে নামাজের মাধ্যমে, পাঁচ ওয়াক্তের নামাজ না তো, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের মধ্যে এক একটা ফাওয়াইদ রাখছেন। যে ফজরের নামাজের পড়লে যে বান্দার রিজিক প্রশস্ত হয়ে
যায়,
অনেক ওয়াক্ত নামাজ আছে যে বান্দার
আপনার সাথে
আছে, এরপর অনেকে আছে সৌন্দর্যতা বৃদ্ধি পায়, মানসিক টেনশন চলে যায়। তো এই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ যখনই পড়বেন তখনই আপনার এই বেনিফিট গুলো অর্জন হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এগুলো তো আছে যে দুনিয়াবি ফাওয়াইদ, কিছু শারীরিক ফাওয়াইদও আমাদের অর্জন হয়। যেমন যখন বান্দা কিয়ামে দাঁড়ায় তখন বান্দার শরীরের জন্য এটা অনেকটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন বান্দা রুকুতে যায়, যখন বান্দা সিজদাতে যায়, তখনও প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ তাআলা বান্দার শারীরিক বেনিফিটস রেখেছেন এবং নামাজের মাধ্যমে আপনার যে ইচ্ছা রয়েছে বা যেগুলো একটা বান্দা সবসময় খাইশ করে, ইচ্ছা পোষণ করে, সেগুলোও আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে রেখেছেন। এখন আমরা শ্রবণ করব যে নামাজ না পড়ার শাস্তি কি। একটা তো রিওয়ায়েত এভাবেও রয়েছে যে জাহান্নামে একটি উপত্যকা, গায় নামক উপত্যকা রয়েছে, যে উপত্যকাকে জাহান্নামের অন্যান্য উপত্যকা গুলো পর্যন্ত আশ্রয় চায়, যে উপত্যকা থেকে, যে পাহাড় থেকে অন্যান্য উপত্যকাও আশ্রয় চায়, এবং ওই গায় নামক পাহাড়টাতে উপত্যকাটাতে আল্লাহ তাআলা রিওয়ায়েতের মধ্যে এভাবে এসেছে যে ব্যভিচারী, মদ পানকারী, সুদখোর, মিথ্যা সাক্ষ্যদাতা, পিতামাতার অবাধ্য এবং বেনামাজিকে সেখানে প্রদান করবেন, সেখানে নিক্ষেপ করবেন। তো এই উপত্যকা কেমন উপত্যকা হতে পারে?
হাই হাই, দুনিয়ার আগুনকে যদি আমরা একটু চিন্তা করি না, তখন আখেরাতের জাহান্নাম কেমন হবে? আসলে আখেরাতের কোন একটা বিষয় দুনিয়ার কোন কিছুর সাথে সাদৃশ্য রাখে না। আর না কোনো চোখ দেখেছে, না কোনো মেধা এটাকে অনুধাবন করার ক্ষমতা রাখে। তো আল্লাহ তাআলা যাদেরকে একটু দেখিয়েছেন, তারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এটা দেখিয়েছেন, এটা ইলম দান করেছেন, উনিই জানেন। দেখেন যেভাবে আমরা সূরার মধ্যে সবসময় বলি, যেমন সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজের মধ্যে যারা অলসতা করে, যে অন্য জায়গায় ওহম কুসালা আয়াত এরকম এসেছে যে তারা নামাজ তো পড়ে কিন্তু অলসতা বসত নামাজ পড়ে। এর জন্য আমরা তো আপনি মৌখিক ভাষায় এরকম অনেকে ওয়াইল্ড যোগ আছে, এর জন্য ওয়াইল্ড নামক উপত্যকা আছে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের এমন ভয়ানক শাস্তি রেখেছেন যে যা কোনো ব্যক্তি এটা চিন্তাও করতে পারে না। যেমন কিয়ামতের দিন যেটা প্রথম প্রশ্ন করা হবে সেটা নামাজের ব্যাপারে হবে, আকায়েদের প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন হবে কবরের মধ্যে, কবরের মধ্যে আপনাকে কোনো আমলের প্রশ্ন করা হবে যে যারা আমরা বিশ্বাসকে অর্থাৎ আকিদা এটাকে এটা মানতে চায় না বা শয়তান আমাদের কুমন্ত্রণা দেয়, তাদের জন্য আজকের প্রতিষেধক হচ্ছে যে কবর হচ্ছে আকিদার প্রশ্নোত্তরের জায়গা আর কেয়ামত হচ্ছে আমলের প্রশ্নোত্তরের জায়গা। তো কেয়ামতের দিন সর্বপ্রথম যেটা প্রশ্ন করা হবে হাদিসের বাকের মধ্যে আছে সেটা হচ্ছে নামাজ। আর যে নামাজের উত্তর প্রদানে সক্ষম হবে পার পেয়ে যাবে, তো ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘাঁটি সে আস্তে 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 অতিক্রম করা তার জন্য সহজতর হয়ে যাবে। তো জাহান্নামের মধ্যে এমন এমন উপত্যকা রয়েছে যে উপর থেকে নিক্ষেপ করবে, কোন পাথরকে যদি নিক্ষেপ করা হয় 70,000 বছর লাগবে নিচে এটা পড়তে, আর এটার আওয়াজ আসছে, এটার আওয়াজ আসতে অনেক বছর লাগে। তো কত গভীর, কত গহীন যে জাহান্নামের উপত্যকা গুলো, তাই আমাদেরকে আল্লাহ তাআলার এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ পড়া দরকার। লিয়াকত ভাই, একটা জিনিস আমরা যে দুনিয়াবী যেগুলা ব্যবস্থাপনা রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেগুলো আমরা আমরাই শেখাই, সন্তানদেরকে শেখাই, কিন্তু দিনের ব্যাপার সেবার যেগুলো রয়েছে দিন ধর্মের, সেগুলো আমরা বন্ধুদের জন্য ছেড়ে দেই, অপরের জন্য রেখে দেই। যেমন নামাজ, কখন নামাজ, যখন বয়স হবে তখন সে শিখে যাবে, আস্তে আস্তে বড় হলে সে মসজিদ যাবে, শিখে যাবে। আচ্ছা, পাক পবিত্রতার বিষয়গুলো কিভাবে শিখবে ছেলে মেয়েরা, এরা বন্ধুদের কাছ থেকে শিখে নেবে বা বইয়ের মধ্যে পড়ে সে শিখে নেবে। তো কিছু বয়সের জন্য আর কিছু বন্ধুদের জন্য, কিছু সমাজের জন্য আমরা রেখে দেই, কিন্তু দুনিয়ার ব্যাপার স্যাপার গুলো আমরা বাচ্চাদের কিন্তু ঠিক মতো শেখাই, স্কুলে সে নিয়মিত যাচ্ছে কিনা, স্কুলে কি পড়ানো হচ্ছে, দুনিয়াবি পাঠ নিয়মিত আদায় করছে কিনা, এগুলোর ব্যাপারে আমি প্রতিনিয়ত তার সাথে কথোপকথন করি, যাচাই বাছাই করি। এটা যদি না শেখে তখন তাকে আমি দুনিয়াবি শাস্তিও প্রদান করি, কিন্তু আখিরাতের বিষয়গুলো তাকে ছেড়ে দেয়। এটা এমন নয় যে বাচ্চা রোবটের মতো, যে বাচ্চা, যেমন আমরা জানি বাচ্চা 2 বছর হলে বলতে শিখে, বলতে শুরু করে এবং 1 বছরের পর থেকে একটু একটু দাঁড়ায়, এটা আমরা জানি সবাই। তো বাচ্চাকে যদি আপনি ওই বয়সের জন্য যদি রেখে দেন, শোয়ে রাখেন প্রতিদিন, যে আমার বাচ্চা যখন 1 বছর হবে তখন আমি রিমোটের সুইচ দাবাবো, টিপবো আর বাচ্চা অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে, হ্যাঁ হাঁটতে শুরু করবে। 2 বছর হবে তখন আরেকটা বাটন আমি দাবাবো, তখন সে দাঁড়াবে, কথা বলতে শুরু করবে, ঠিক না? আমি বাচ্চাকে কিন্তু ওই 2 বছর আর 1 বছরের ওই মানে ওই সিস্টেমের জন্য রেখে দেয় না, আমি বাচ্চাকে প্রতিনিয়ত দাঁড় করায়, দাঁড়া একটু একটু দাঁড়ায় ছেড়ে দেই। বাচ্চা তখন আস্তে আস্তে দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে এবং কিছু কিছু কথা বলায় যে পাপা মামা, যে যেটা শেখায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদ, আজমির, কোরআন, মসজিদ, এই শব্দগুলো আমরা বাচ্চাকে যখন শেখাই তখন বাচ্চা আস্তে আস্তে একটু একটু বলতে শিখে, তখন 2 বছর হতেই বাচ্চা আস্তে আস্তে পরিপূর্ণ কথা সে বলা শুরু করে। বাচ্চাকে যেভাবে আমরা সবকিছুতে ট্রেন্ড আপ করি, শেখাই, এই বাচ্চার ক্ষেত্রে আমরা সেভাবে আগায় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দেখেন যে নামাজ ফরজ হচ্ছে যখন বাচ্চা যখন বালিগ হবে, তখন মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, যখন সে বালিক পূর্ণ বয়স্ক হচ্ছে, প্রাপ্ত বয়স্ক হচ্ছে, তখনই তার উপর নামাজটা শরীয়ত ফরজ করছে। এর আগে সে নামাজ না পড়লে তার জন্য কোনো শাস্তির বিধান নেই। এই সময় হচ্ছে তার প্রশিক্ষণের সময়, তাকে আমরা শিক্ষা দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে। যেমন দেখেন, একজন পুরুষ বালিক হচ্ছে, প্রাপ্ত বয়স্ক হচ্ছে কখন? 12 বছর থেকে 15 বছর বয়সের মধ্যে। এটা সৌর বছর হিসাবে না, এটা চন্দ্র বছর হিসাবে, হিজরি সাল যেটাকে আমরা বলি সেটা। কারণ হিজরি সাল আর সৌর বছরের মধ্যে 10 দিনের প্রায় প্রতি বছর কি থাকে পার্থক্য হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটা সন্তানদেরকে নামাজের জন্য শিক্ষা দেওয়ার কথা বলেছেন, যে মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে নির্দেশ দাও, নামাজের শিক্ষা দাও। কখন? উহুম আবনাউ সাবা সিনিন, যখন তাদের বয়স হচ্ছে 7 বছর। দেখেন লিয়াকত ভাই, একজন ছেলে সন্তান বালিগ হচ্ছে, পূর্ণ বয়স্ক হচ্ছে, প্রাপ্ত বয়স্ক হচ্ছে 12 থেকে 15 বছর বয়সের মধ্যে, আর মেয়ে সন্তান প্রাপ্ত বয়স্ক হচ্ছেন 9 থেকে 15 বছর। এখন মেয়ের বয়স এখনো 9 হয় নাই, সন্তানের বয়স এখনো 12 হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 7 বছর থেকে ট্রাই করুন। মারা তাদের মেয়ে সন্তানদেরকে এবং বাবা তার পুরুষ সন্তানকে এটা শেখা, নিজের সাথে মসজিদে নিয়ে যাক 7 বছর যখন হয়েছে, তার প্রস্রাব পায়খানা যখন কন্ট্রোলে চলে এসেছে, মসজিদের আদব সম্পর্কে যখন সে জানে, অর্থাৎ ওখানে উচ্চবাচ্য করা যায় না এবং দুষ্টুমি করা যায় না, চুপচাপ অনুসরণ করতে হয়, তখন বাচ্চাকে যখন আপনি নিয়মিত 7 বছর ধরে যখন ট্রেনিং দেওয়া শুরু করবেন নামাজের, সে আস্তে আস্তে যাবে, মসজিদে যাওয়ার অভ্যাস হবে, পাক পবিত্রতা শিখবে, উযু কালাম ইত্যাদি শিখবে, নামাজের তসবিহগুলো শিখবে, উঠা বসা কিভাবে করতে হয় সবকিছু সে শিখবে আস্তে আস্তে ইনশাল্লাহ। যখন সে 12 বছরের আগে, যখন বালিগ হওয়ার পূর্ব মুহূর্তে ইনশাল্লাহ নামাজের আরো যা বিধানাবলী রয়েছে ইনশাল্লাহ আস্তে 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 সে শিখে যাবে।
এখন আমরা তো 7 বছরের ট্রেনিং দেবো, তো দূরের কথা, আমাদের মা বাবারা এমন হয়ে গিয়েছে যে আমরা কেজি স্কুলে ট্রেনিং দিচ্ছি, আমরা সকাল ভোরে নামাজ পড়তে উঠি না, কিন্তু ভোরে আমরা ঠিকই কেজি স্কুলে পাঠানো ব্যস্ত হয়ে যাচ্ছি, এবং নিজে তো নামাজ পড়ি না, নিজের সন্তানদেরকে উঠিয়ে দেই কেজি স্কুলে যাওয়ার জন্য। বা স্কুলে যাওয়াটা আমি খারাপ বলছি না, কিন্তু আল্লাহ তাআলার হক আদায় করা প্রথম,
স্কুলে যায় আর মাদ্রাসায় যায়, নামাজকে তো কেউ
অস্বীকার করতে পারবে না। কেননা হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার খলিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে উপদেশ দিতে গিয়ে বলেন যে কখনো আল্লাহ তাআলার সাথে অংশীদার করো না, যদিও বা তোমাকে কেউ টুকরো টুকরো করে ফেলে বা জ্বালিয়ে দেয়, আর কখনো জেনে শুনে নামাজকে বর্জন করো না, কেননা যে যে ব্যক্তি জেনে শুনে নামাজকে বর্জন করে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়। এবং কখনো মদ পান করো না, কেননা মদ পান করা সকল মন্দের মূল, সকল খারাপের মূল। তো দেখুন, যে ব্যক্তির যে বান্দার উপর থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা উঠে যাবে, তাহলে সেই বান্দার আর দুনিয়াতে হিফাজত কার থেকে পাবে? কেননা সবচেয়ে বড় মালিক হচ্ছে আমার আল্লাহ তাআলা, সবচেয়ে বড় দেনেওয়ালা, মুনিব মালিক, ক্ষমতাবান, যে যা কিছু আছে সেটা হচ্ছে আমার রব তাআলা। তো যে রব তাআলার পক্ষ থেকে আমার নিরাপত্তা উঠে যাবে, দুনিয়ার কোনো বান্দা, কোনো সিকিউরিটি গার্ড আমাকে আর নিরাপত্তা দিয়ে রাখতে পারবে না। আর আমার আল্লাহ তাআলা যদি আমাকে নিরাপত্তা দেয়, সেখানে দুনিয়ার কোনো বান্দা নেই যে আমাকে সে নিরাপত্তাহীন করতে পারবে।
তো আল্লাহ টেনশনের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা এটা সলিউশন দা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। যখন তুমি কোনো পেরেশানির মধ্যে চলে আসো, তখন মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন ওয়াস্তাঈনু, তোমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে, বিসসালাহ, অর্থাৎ সবর এবং নামাজের মাধ্যমে। প্রথমে ধৈর্য ধারণ করতে হবে, এরপর নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। তো বুজুর্গানা দিনের তরিকাও ছিল এটা, যে তারা কোনো মুসিবতে পড়েছেন তো সবর করেছেন, তারপর সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আর নামাজ এমন একটা প্রার্থনা, এমন একটা দোয়া, যে আপনি না চাইলেও আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কোরআনে পাকের তেলাওয়াত এমন একটা ইবাদত যে আপনি আল্লাহর দরবারে পৌঁছতে চাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাক যখন আপনি তেলাওয়াত করছেন, আপনার মুসিবতগুলো আস্তে আস্তে দূর করতে করবেন, এবং আপনার যা দোয়া আছে না তা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনুরূপভাবে নামাজকে আরবির মধ্যে সালাত বলা হয়। তো সালাতের একটা অর্থ এটাও যে জ্বালিয়ে দেওয়া, মুসলমান যখন নামাজ পড়ে তখন তার নাফসানিয়ত যেটা যেটা নফস রয়েছে, ও ওটার যেটা খাহিশাত, যেটা চাহিদা রয়েছে, উপবৃত্তি রয়েছে, সেগুলো আস্তে আস্তে জ্বলে ভস্ম হয়ে যায়। এগুলো এইভাবে মুসলমান নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এটাও একটা অর্থ। মানুষ যখন নামাজ পড়ে তখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, কুপ্রবৃত্তির আগুন থেকে সে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। অনুরূপভাবে নামাজ যেগুলা খারাপ অনুশাসন, খারাপ চরিত্রের দিক রয়েছে সেগুলো থেকে নামাজ মানুষকে হেফাজত করে। তো ওটাই যেটা আগে বলেছি যে বাচ্চাদেরকে আসলে আমার এগুলো শিক্ষা দিতে হবে, এগুলো শিক্ষা দেওয়াটা আমার উপর ফরজ। আমি শিক্ষা দিচ্ছি না তো আমি গুনাহগার হব। আর বাচ্চা শিখছে না, যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন বাচ্চার উপর গুনাটা বর্তাবে। তাই আমাদের উচিত আসলে জাহান্নামের আগুনকে ইয়াদ করে আল্লাহ তাআলা নামাজের দিকে ধাবিত হওয়া।
মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর মাদিনী ফুল আপনি দিয়েছেন। মাশাআল্লাহ, আমাদের যারা দর্শক বৃন্দ, আমাদেরও চাই নামাজ যাতে আমরা যথাযথ এবং ওয়াক্ত মোতাবেক আমরা আদায় করি। ইনশাআল্লাহ আমরা আরো কিছু মাদিনী ফুল শ্রবণ করব। আমাদের আরো একটি সেগমেন্ট রয়েছে যেটিতে আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজার আশিকানে রসুলের কিছু ঘটনা আমরা দেখাবো ইনশাআল্লাহ, যেখান থেকে আপনারও অন্তরের মধ্যে আশিকদের মতো আশিকদের ভালোবাসা কেমন ছিল মদিনা শরীফের প্রতি, আশিকদের ভালোবাসা কেমন ছিল মক্কা শরীফের প্রতি, সে সম্পর্কে যখন আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যেও সেই মহাব্বত, সেই ইশক আরো জাগ্রত হবে। তো আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে আশিকানে রসুলের 130টি ঘটনা। এখানের মধ্যে আমরা ইনশাআল্লাহ এক একটি ঘটনা আপনাদেরকে দেখাবো। তো যদি সেগমেন্টটি রেডি হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের সেগমেন্টটি নিব। জি, সেগমেন্টটি দেখিয়ে দিই।
রওজায়ে আনোয়ারে উপস্থিত লোকেরা সালামের উত্তর শুনছিলেন। হযরত সাইয়েদুনা শেখ আবু নসর আব্দুল ওয়াহিদ বিন আব্দুল মালিক বিন মোহাম্মদ বিন আবু সাইদ সুফি কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হজ সম্পাদনের পর আমি মদিনা শরীফের আসলাম এবং পবিত্র রওজায়ে আনোয়ারে উপস্থিত হলাম। আমি হুজরা শরীফের পাশেই বসেছিলাম। এমন সময় হযরত শেখ আবু বকর দিয়ার বিকরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আগমন করলেন এবং এসেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আমি সহ উপস্থিত সকলেই পবিত্র রওজায়ে আকদাস থেকে আওয়াজ শুনতে পেলাম, ওয়ালাইকুমুসসালামু ইয়া আবা বকর। তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আপনারা দেখলেন যে রওজায়ে পাক থেকে কিভাবে সুসংবাদ এলো। তো এখান থেকে একটা শের এভাবেও মনে পড়ে গেল যে এ বে মহেশর মে খুদা হি চাহতে থে মে নিসার ধক্কে পর্দা আপনে দামান কা ছুপায়া শুকরিয়া। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত আকায়েদ ও জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সৃষ্টি করা, আকায়েদ ও জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মহব্বত অন্তরে একটা মুমিনের থাকা প্রয়োজন, সেই মহব্বত যাতে আমরা নিজের অন্তরে রাখি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদেরও তৈরি পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। হয়তো আপনারা চাই পানি তো খেয়েছেন, কিন্তু আমরা এখনো খাইনি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা অনুষ্ঠান শেষে খাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন যে নামাজে যে অলসতা করবে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে এভাবে সাক্ষাৎ করবে যেন আল্লাহ তাআলা তার উপর গজব অবতীর্ণ করছেন, অবতরণ করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গজব দিচ্ছেন। তো আল্লাহ তাআলার গজব কোনো বান্দার নিকট সহ্য করার মতো নয়। কেউ যদি এটা চিন্তা করে যে যে আখিরাতের শাস্তি আজাব যেগুলো রয়েছে এগুলো খুব হালকা, তাহলে হুজুর ওনার তো ইমানই থাকবে না হয়তো বা। তো এই আমরা যে চিন্তা করছি যে জো হোগা দেখা জায়গা, যা হবে দেখা যাবে, আখিরাতে হবে তো, কবরে হবে তো, এখানে টেনশন কিসে, দুনিয়াতে রয়েছি করে যায় না, আমরা লাইফটা পাস করে যাই, আনন্দ ফুর্তি করি, আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার নিয়ামত সাচ্ছ যেগুলো আমরা ভোগ করি না, ইনশাআল্লাহ কবরে কি হবে ওটা দেখা যাবে আর কি। কিন্তু কবরে যা হবে তা আমি আপনাকে কখনো সহ্য করতে পারবো না, কেননা রিওয়ায়েতের মধ্যে এসেছে এভাবে বর্ণিত হচ্ছে যে সবচেয়ে হালকা আজাব হচ্ছে যে জাহান্নামীকে জুতার আগুন পরিধান করানো হবে, আর যে আগুনের জুতা পরিধান করা হবে, আর যে জুতা পরবে পায়ে কিন্তু এর উত্তাপের গরম এমন হবে যে তার মগজগুলা টকবক করে গলতে থাকবে আর উপচে পড়তে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে হালকা আজাব, জাহান্নামীদের আজাবের মধ্যে সবচেয়ে ছোট আজাব হচ্ছে এটা। আর যে আজাবটা পাবে সে মনে করবে যে তাকে সবচেয়ে বড় আজাব দেওয়া হচ্ছে। দেখেন আপনি চিন্তা করুন, নামাজ এটা আল্লাহ তাআলার একটা হক। আচ্ছা আমি এটা বলতে চাই আরেকটি মাদানী চ্যানেলের দর্শক বিন্দুকে মাসুদ হুজুর, যে আমরা কত বড় নাফরমান এটা আমরা নিজেকে একটু বিবেচনা করি, জাস্টিফাই করি, কত বড় নাফরমান হলে আমরা নামাজকে বর্জন করি। আমরা
শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটার শুক্রিয়া আদায় করার পর্যন্ত আমাদের যোগ্যতা নেই। আর এটা তো রয়েছে, কিন্তু বাকি যে সকল রয়েছে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত আমি ভোগ করছি, আমি আপনি সকলেই ভোগ করছি, মাদানী দর্শক আপনিও ভোগ করছেন, একটু চিন্তা করুন যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ তাআলার নামাজ, আল্লাহ তাআলার হক যেটা সেটা আদায় করতে আমাদের কৃপণতা বোধ হচ্ছে, অলসতা বোধ হচ্ছে, এই ব্যাপারে যদি কিছু সামান্য আমাদের ফুল।
আল্লাহ আল্লাহ হযরত হাতিমা আসম রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক ব্যক্তি আসলেন যে আমার দিল চাই গুনাহ করি, কিন্তু আমি গুনাহ থেকে বিরত থাকতে পারছি না, আমাকে কোনো প্রতিষেধক দান করুন। তখন হযরত হাতিমা আসম রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে এরকম ঘটনা দেখা যায় যে ওনারা এটা প্রতিষেধক হিসেবে দিলেন যে যখন তোমার গুনাহ করতে ইচ্ছা হয় তখন তুমি আল্লাহ তাআলার রাজত্ব থেকে বের হয়ে যাও, অর্থাৎ এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ তাআলার রাজত্ব না। তখন সে বললো, এটা কিভাবে সম্ভব, চারিদিকে তো আল্লাহ তাআলার রাজত্ব, তো আল্লাহ তাআলার রাজত্ব থেকে তুমি কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করবে। অনুরূপ এভাবে একটা একটা তিনি প্রতিশোধ হিসেবে বললেন, যখন তোমার ইচ্ছে হয় গুনাহ করতে নাফরমানি করতে তখন তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া ছেড়ে দাও, অন্য কারো রিজিক খেয়েও। তখন সে বলছে যে আল্লাহ, আমি তো সব খাচ্ছি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার রিজিক ছাড়া বাঁচবো কিভাবে, যার খাচ্ছ আর তারই অবাধ্যতা তুমি প্রদর্শন করছো, এটা কেমনে হয়। এভাবে একটা একটা বললেন যে ঘটনা তো অনেক লম্বা, তো এটাই আমরা চিন্তা করি যে যিনি দেখছেন উনি আরেকটা বলেছিলেন যে তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করো তোমাকে যেখানে আল্লাহ তাআলা দেখেন, এমন উনি বললেন যে এমন কি জায়গা আছে, কোন জায়গা যেখানে আল্লাহ তাআলা আমাকে দেখবে না, তো যিনি দেখছেন তোমাকে দেখছেন আর তুমি তার সামনে দেখে দিয়ে গুনাহ করছো, অথবা মেম্বার চেয়ারম্যান বা কোন সামাজিক প্রতিনিধির সামনে আমরা কোন একটা গুনাহ করতে, গুনাহ তো না লে আগত একটা সিগারেট পর্যন্ত পান করতে আমরা কি করি, আমরা ধূমপান করতে আমাদের দিল চায় না, লজ্জাবোধ করি, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন আর আল্লাহ তাআলার ফেরেশতারা দেখছেন আর রেকর্ড হচ্ছে আমি গুনাহ করছি নামাজ পড়ছি না, তো আমার কিভাবে আল্লাহ তাআলার আখেরাতে আমি কিভাবে পার পাওয়ার একটা আশা করতে পারি। এখন লিয়াকত ভাই, আরেকটা জিনিস যদি আমি আমার অন্তরের মধ্যে আনি তখন আমার জন্য ইবাদত করাটা সহজতর হবে যে আল্লাহ তাআলা নৈকট্যভাজন কারা, নবীদের সাথে তো আমাদের কোনো তুলনাই হয় না, তারপর এক্ষেত্রে নিজের দিলকে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ঝুঁকানোর জন্য আমি এটা বলছি যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম কি আমি না নবীরা, অবশ্যই নৈকট্যভাজন হচ্ছে নবীরা। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি তো না, উনি ওনার সদকায় জান্নাত আমরা পেয়েছি, ওনার উসিলায় জান্নাত আল্লাহ তাআলা রি করেছেন আমাদেরকে দান করবেন, তিনি জান্নাতের মালিক হওয়ার পরেও তিনি কখনো নামাজ ছাড়া, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ তিনি করে নিয়েছেন, করতেন 6 ওয়াক্ত নামাজ প্রত্যেক রাতে সালাত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ যদি কখনো মিস হয়ে যেত তিনি পরবর্তীতে কাজা করে দিতেন। তো আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ ওয়াজিব কিছু না, নফল যদি সুযোগ হয় আমরা উঠে করি। আচ্ছা, এরপর আমি আসি সাহাবায়ে কেরামের কাছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বেশি প্রিয় জান্নাতের বেশি হকদার না আমি, আমি বেশি কিয়ামতের দিন দয়া প্রাপ্ত হব না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা হবেন না আমি হব, ইনাদের সামনে তো আমাদের কোনো তুলনাই হয় না,
কোনো যোগ্যতাই নেই,
তারা নিশ্চিত জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাগের মধ্যে রয়েছে, প্রথমত 10 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই আশরায়ে মুবাশশারার মধ্যে ইনারা 4 জন তো রয়েছেনই, এবং পরবর্তীতে অনেক সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা নিশ্চিত জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কে সার্টিফিকেট দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার সিগনেচার যার অনুমোদন আল্লাহ তাআলা দ্বারা গ্রান্টেড, রাসূলকে শুধু আমরা মানছি তা না, সেই যুগের বিধর্মীরা অমুসলিমরা বর্তমান যুগে সবাই রসুলকে সত্যবাদী হিসেবে এক বাক্যে মেনে নিয়েছেন, রসুল যা বলেন সত্য বলেন, যা বলেন সত্য বলেন, দেখে দেখে বলেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন তো দেখে বলেছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন তো দেখে বলেছেন, সেই জন্য তো আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইলমুল গায়ব মালিক বলি, ওনাকে আল্লাহ তাআলা ইলমে গায়ব উদ্দেশ্যের জ্ঞান দান করেছেন। আচ্ছা, তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে যদি সাহাবায়ে কেরামের এই শান, ওনা যদি নিশ্চিত জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরে নামাজ ছাড়েন নাই, ওনারা যাকাত ছাড়েন নাই, ওনারা হজ ছাড়েন নাই, ইসলামের বিধিবিধান ছাড়েন নাই, আমি কোন আশায় নামাজ ছেড়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু, যে আল্লাহ তাআলা তো দেখছেন আমি অসুস্থ, আল্লাহ তাআলা দেখছেন আমি স্ত্রী পুত্রের ভরণ পোষণ করতে হচ্ছে, দেখেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ অবস্থায় আঘাত করা হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2-3 দিন পর্যন্ত শরীর থেকে রক্তক্ষরণ হতো, তিনি মসজিদ ছাড়েন নাই, মসজিদের এক কোনায় ওনার জন্য নালা করে দেওয়া হয়েছে, একটা ড্রেন করে দেওয়া হয়েছে, ওনার রক্তগুলো ওদিক দিয়ে প্রবাহিত হতো, বাইরে চলে যেত, উনি নামাজ ছাড়েন না, জামাত ছাড়েন নাই। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু শান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সাদাই মদিনা দিচ্ছেন, সকালে ডাকতে বের হয়েছেন, পিছন দিক থেকে ইসলামের দুশ্মনরা ওনাকে আঘাত করেছেন, উনি তীর খেয়েছেন, নামাজ ছাড়েন নাই, তীর বের করা যাচ্ছে না যুদ্ধের ময়দানে, যেটা তীর ঢুকেছিল বিঁধেছিল। তখন কেউ পরামর্শ দিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ এমন নামাজ পড়েন, উনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীরটা অনায়াসে বের করে ফেলতে পারবে। এটা যেটা আপনার অপারেশন করে বের করা যাচ্ছিল না, যখন আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন এটা খুব ধীরে সুস্থে বের করে ফেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু টেরই পাননি। তো নামাজের মধ্যে ওনাদের দিল কেমন লেগেছিল,
খুশু,
তাই এটাই যদি আমরা নিজের ব্রেনের মধ্যে সেট আপ করতে পারি যে আল্লাহর মকবুল বান্দারা মকবুল হওয়ার পরও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়েন নাই, শত ব্যস্ততা ছিল, অসুস্থতা ছিল, তারপরও নামাজ ছাড়েন নাই, আমি কোন অসুস্থ হয়ে গেছি, মাথার ব্যথা উঠলে আমি মসজিদে যাচ্ছি না, একটা ফোড়া উঠলে আমি ঘরের মধ্যে নামাজ পড়ছি, আবার অনেকে নামাজই পড়ছি না, মেডিকেলের মধ্যে আজকে গিয়ে দেখেন, আর মেডিকেলের মধ্যে আমরা আল্লাহর শুকর গুজার বান্দা খুব কমই পাই, তারা আল্লাহ তুমি আমাকে কেন এগুলা দিয়েছো আল্লাহর দরবারে অভিযোগ করে বসে, নামাজ তো পড়ছে না অনেকে, আল্লাহর ব্যাপারে শিকায়ত অভিযোগ করে বসছে। এক্ষেত্রে দেখা যায় লিয়াকত ভাই অনেক সময় এমন এমন কুফুরি বাক্য বলে ফেলে যার দ্বারা ইমান তার কাছ থেকে বিদায় নেয়, সে মুসলিমের কাতারের মধ্যে সামিল হয়ে যায়,
টেরও পায় না,
টেরও পায় না। তাই আসলে এক্ষেত্রে দুই তিনটা টিপস মাদিনীফুল আমি আরজ করব। আমি কি পড়ছি, সব পড়ার মধ্যে ইসলামিক কিছু পড়াশোনা আমি আমি অ্যাড করে নিই আমার রুটিনের মধ্যে, যেমন কিবলা শেখদের আমির আলী সুন্নতের রিসালা, ফয়জান সুন্নত ডেলি 4-20টা পড়া, একটা রিসালা ছোট ছোট পুস্তিকা যেগুলো আছে 10-12 পেজের, আমি নিয়মিত পড়ার একটা যদি মন মানসিকতা রেডি করি না, তো ইনশাআল্লাহ আজ এভাবে নামাজের আহকাম পড়া, রোজার ফয়জান রমজান পড়া, আশিকান রসুল 130টি ঘটনা পড়া, এভাবে ছোট ছোট যেগুলো শরীয়তের বিধিবিধান রয়েছে এগুলো পড়া আমার জন্য যখন আমার দৈনন্দিন রুটিনের মধ্যে চলে আসবে অনেক কিছু শিখতে পারবো। এবং কার সাথে উঠছি বসছি এরকম সঙ্গের মধ্যে যদি দাওয়াত ইসলামী ওয়ালাদের আশেকান রসুলদের সঙ্গকেও যদি নিজের জীবনে আধা ঘন্টার জন্য ডেইলি যদি আমি রুটিনের মধ্যে সামিল করে নিতে পারি, ইনশাআল্লাহ আমার পড়ার রুটিন, সঙ্গের রুটিন যদি দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে নেককারদের সাথে হয়, তো ইনশাআল্লাহ আমার দিল মসজিদমুখী হবে, আমার ধ্যান সব মদিনামুখী হবে, আর মদিনা হয় ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস চলে যাবো
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, সময় তো একেবারে শেষের দিকে, ঘড়ি আমাদেরকে দেখাচ্ছে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আগামী কালও আপনাদের সামনে উপস্থিত হব। যেতে যেতে একটি কথা এটাই বলবো যে নামাজ এটার যদি আমরা আশিক হতে যাই, অনেকেই আছেন নামাজের আশিক, আশিকের নামাজ বলা হয় অনেকজনকে, যারা নামাজ কোনো অবস্থাতেই ছাড়েন না, সেটা যে কোনো মুহূর্তেই হোক, যে কোনো অবস্থাতে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, কোনো নামাজকে ছাড়েন না, তো আমরাও যদি আশিকের নামাজ হতে চাই তাহলে অবশ্যই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আমরা অবশ্যই নিজেকে সম্পৃক্ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরাও এই আশিকের নামাজ হতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং যখন আমরা মাদানী কাফেলাতে সফর করবো, জি হ্যাঁ, মাদানী কাফেলা এমন একটি ব্যবস্থাপনা যে মাদানী কাফেলার মাধ্যমে অসংখ্য নওজোয়ান কিভাবে নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হয় তা শিখেছে, কিভাবে ওযু গোসল করতে হয় তা শিখেছে। তো দাওয়াত ইসলামের এই পরিবেশে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আপনি আমিও নামাজের যে ইশক স্বাদ রয়েছে সেটা আমরা অনুভব করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক হয়তো আমাদেরকে কল করেছেন, আসুন যেতে যেতে কলটি আমাদের অনুষ্ঠানে সামিল করে নিই, যে কল চালিয়ে দিই।
আলহামদুলিল্লাহ, সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে অনুষ্ঠানটি এখন আমি দেখতেছি বিষয় নামাজ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য, এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি
মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনি আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ দেখতে থাকুন প্রতি মঙ্গল আর বুধবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা আপনাদের খিদমতে হাজির হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখন যেহেতু ঘড়ির কাঁটা একেবারে শেষের দিকে, আমরাও যেহেতু নাস্তা তো করিনি, নাস্তাও করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা আগামীকাল আবারও আসবো আপনাদের সামনে একই সময়ে একই টাইমে। আল্লাহ পাক আমাদের সবার অবস্থার উপর ওনার দয়ার নজর দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামীকালও আমরা আপনাদের সামনে উপস্থিত হব একই সময়ে ভিন্ন কোন টপিক নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের মতো আমাদেরকে বিদায় দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আগামীকাল আবারও দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আপনাদের অনেক ইলমে দিন অর্জন করতে সহায়ক হবে। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক এবং আমাদের অংশগ্রহণকে ওনার দরবারে কবুল করুক। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.